আহা যুদার ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিন তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা হামদে বারি তাআলা নাতে রসুলের মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনে থাকি, বিভিন্ন কালামও শোনা হয়। একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি, আর মোবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে থাকেন আলহামদুলিল্লাহ। আজকেও মোবাল্লিকগণ রয়েছেন, নাতখা ইসলামে রয়েছেন। আমরা আজকে একটি বিষয় নিয়েছি আলোচনা করার জন্য, কিছু নেকির দাওয়াত দেওয়ার জন্য, কিছু ভালো কথা শোনানোর জন্য। আর এটাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের উদ্দেশ্য, যাতে করে আমরা কিছু শিখতে পারি, কিছু অর্জন করতে পারি, কিছু হাসিল করতে পারি। এই অনুষ্ঠান দেখারও আমরা ভালো ভালো নিয়ত করে নিই, শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশা আল্লাহ তাআলা। দর্শক, বিষয় আপনাদেরকে জানাবো, এর পূর্বে আমাদের সাথে সোহেব ভাই রয়েছেন, আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি رسول اللہ وسلم علیک یا حبیب اللہ پڑھن صلی اللہ علیک یا رسول اللہ وسلم عليك يا حبيب الله سبحان 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 الله ہے خالق مالک رب موحان سبحان الله سبحان الله ہے خالق و مالک رب موحان سبحان اللہ سبحان اللہ تمی سرشتا آمار آمی بندہ تمار سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا بھیکاری تمی داتا مورا بندہ تمی مولا مورا بھیکاری تمی داتا مورا بندہ تمی مولا مورا بندہ تمی مولا مکھ پیکھی تمہار فقیر بادشاہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا پاپ کری تمی معاف کرو مورا ظلم کری تمی دایا کرو مورا پاپ کری تمی معاف کرو مورا ظلم کری تمی دایا کرو ظلم کری تمی دایا کرو گھیرے آج تمہار دایا دنیا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ مورا اپرادی ستار تمی مورا پاپی غفار تمی یا اللہ یا اللہ مورا اپرادی ستار تمی مورا پاپی غفار تمی مورا پاپی غفار تمی گنہگار پرتی تمہار دایا گنہگار پرتی تمہار دایا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سبحان اللہ
سبحان اللہ سبحان اللہ اللہ تبارک و تعالی بابے আমাদের দিনগুলো রাতগুলো সকালগুলো সন্ধ্যাগুলো তার জিকিরের মধ্যে অতিবাহিত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের যে বিষয় নিয়েছি, সকল মানুষই দোষী, অপরাধী, ভুল করে, গুণাগার সবাই, অর্থাৎ সাধারণ মানুষের কথা বলছি আমি। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দয়ায় সেই গুণাগুলো দেখা যায় না, কেউ বলতে পারে না। একজন মানুষ আছে, যার মুখে দাড়ি, সুন্নতি লেবাস, তাকে দেখলে মনেই হবে না যে সুদখোর আছে, তাকে দেখলে মনে হবে না এ ঘুষখোর আছে, তাকে দেখলে মনেই হয় না যে সে হারাম উপার্জন করে, তাকে দেখলে মনে হয় না কি সে মিথ্যা বলতে পারে, হারাম কাজ করতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুনাহের উপরে সত্তারিয়াতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন, যাতে করে আমার নবীর উম্মতের গুনাহ অন্য কেউ জানতে না পারে। হয়তোবা এতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট হবে, আমার নবী কষ্ট পাবে, তাই আমার নবীর উম্মতের গুনাহকে ঢেকে রাখার জন্য, গোপন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এক সত্তারিয়াতের চাদর দিয়ে রেখেছেন। এক বান্দার গুনাহ যেন অপর বান্দা দেখতে না পায়, না জানে। কিন্তু এর পূর্বে যারা ছিল বনি ইসরায়েলের জমানার ইতিহাস আমরা শুনি, তারা গুনাহ করত, কোনো না কোনোভাবে তার নিশানা পেয়ে যেত, দৃশ্য ভেসে উঠত যে সেই গুনাহ করেছে, গীবত করার কারণে মুখ দিয়ে রক্ত বা মুখে দুর্গন্ধ, কপালে লেখা উঠত এই গুনাহ করেছে। এভাবে আমার নবীর সাদকায় আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই সকল বদনামী থেকে, ওই সকল খারাপি থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের গুনাহগুলো প্রকাশ পায় না। গুনাহ তো করি, আর কেউ না জানলেও আমি তো জানি আমি কোনটা করছি, কি করছি, কোন পথে চলছি আমি জানি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন দয়া করেছেন, সত্তারিয়াতের চাদর দ্বারা সেই গুনাহকে ঢেকে রেখেছেন। আজকের বিষয় আমরা নিয়েছি, দোষ গোপন করো জান্নাত লাভ করো। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামত বরকাতুল আলিয়া প্রতি সপ্তাহে যে একটি রিসালা শ্রবণ করা বা পাঠ করার ব্যাপারে উৎসাহ প্রদান করেন, এই রিসালার নাম তিনি দিয়েছেন, দোষ গোপন করো জান্নাত লাভ করো। আজ আমরা ইনশাআল্লাহ তাআলা দোষ গোপন করার ফজিলত শুনবো। কেননা দোষে গুণেই আমরা মানুষ, দোষে গুণেই কিন্তু আমরা মানুষ, কিন্তু আমাদের দায়িত্ব হলো আমার এক মুসলমান ভাইয়ের দোষ গোপন করা, এক মুসলমান ভাইয়ের ভুল গোপন করা, তার ভুলটাকে কিভাবে সংশোধন করা যায়, তাকে দোষ থেকে কিভাবে বের করে নিয়ে আসা যায়, কিন্তু সেটা প্রকাশ করে দেওয়া, মানুষকে বলাবলি করা, তাকে অসম্মানিত করা, এটা আমাদের দায়িত্ব নয়, এটা আমাদের কাজ নয়। কেননা যেহেতু বান্দার গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ঢেকে রেখেছেন, বান্দার গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোপন করে দিয়েছেন, এটা বান্দার ব্যাপার আর রবের ব্যাপার, এটা আল্লাহ জানবে আর তার বান্দা জানবে, সেখানে আমাদের সেই গুনাহকে ওপেন করা, কাউকে বলে দেওয়ার অধিকার আমাদের নেই। এই জন্য বলা হয়েছে দোষকে গোপন করো জান্নাতকে লাভ করো। আজ আমরা শুনবো এই বিষয় নিয়ে আলোচনা। মোবালিকে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাই আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ, এরপরে আমাদের সাথে হেসান কাদরী ভাইও আছেন। আমরা কিছু মাদানি ফুল শুনি, এরপরে আপনাদের কলের দিকে যাব। শুরুতে নাইম ভাইয়ের কাছে আসবো। নাইম ভাই, দোষ গোপন করা আর জান্নাত লাভ করা, এর মধ্যে অবশ্যই হিকমত রয়েছে, আর পদ্ধতিও রয়েছে, আর সিস্টেমও রয়েছে ইসলামের মধ্যে, এ ব্যাপারে কিছু মাদানি ফুল দর্শককে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, আমরা মুসলমান এবং 18,000 মাখলুকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, 18,000 মখলুক সৃষ্টির সেরাজি পছে মানুষ,
আলহামদুলিল্লাহ।
আমরা ফিরেস্তাও নয়, আল্লাহ তাআলার আম্বিয়া কেরামও নয়, আমরা হলাম সাধারণ মুসলমান।
জি,
আর যারা সাধারণ ইনসান, ইনসান হিসেবে মানুষের মাধ্যমে যে ভুল ত্রুটি প্রকাশ পায়, আর মানুষের খাসলত, মানুষের স্বভাবগত কী কী বিষয়াদি রয়েছে, সেগুলো কিন্তু কুরআনুল করিমের মধ্যে সুস্পষ্ট বর্ণনাও দেওয়া হয়েছে,
দেওয়া হয়েছে।
আর আমরা ফেরেশতা নই, আবার অপরদিকে যারা আম্বিয়ে কেরাম, ইনারা হচ্ছে মাসুম।
জি,
ইনারা হচ্ছে মাসুম, ইনারা ত্রুটিমুক্ত, ইনারা হচ্ছে আম্বিয়ে কেরামগণ হচ্ছেন, ইনারা ত্রুটিমুক্ত, গুনাহমুক্ত, আল্লাহ তাআলা ইনাদেরকে মাসুম রেখেছেন, ইনারা পাক পবিত্র।
জি,
আর অন্যান্য যারা আমরা সাধারণ বান্দা আল্লাহ পাকের, মানুষ হিসেবে আমাদের ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ভুল ত্রুটি হয় বিদায়, গুনাহ প্রকাশিত হয় বিদায়, আল্লাহ তাআলা তওবার সিস্টেম রেখেছে।
আহা, সুবহানাল্লাহ।
এই যে কালাম বললো না, আমরা গুনাহ করি তুমি মাফই করো, তো আমাদের দ্বারা গুনাহ সংঘটিত হয় বিদায়, আল্লাহ তাআলা তওবার সিস্টেম রেখেছে। আল্লাহ তাআলা মাফ করনে ওয়ালা, আল্লাহ তাআলা মাফ করবে।
জি,
তো যেখানে রব আল্লাহ তাআলা মাফ করার সিস্টেম রেখেছে, যেখানে রব আল্লাহ তাআলা মাফ করবেন বলেছেন, সেখানে বান্দার যখন কোনো ভুল ত্রুটি প্রকাশিত হয়ে যায় কিংবা সেটাকে মানুষের সামনে উন্মোচন করা, মানুষের সামনে প্রকাশ করে দেওয়া, সেটা নির্দ্বিধায় অনেক বড় গুনাহের কাজ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপছন্দনীয় কাজ।
অপছন্দ,
কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য কতই দয়া করেছে। বান্দা যখন গুনাহের খেয়াল করে তখনও আল্লাহ পাকের ফিরেস্তারা গুনাহ লিখে না, কারণ আল্লাহ পাকের এই বান্দাটা হতে পারে কোনো নেকি নেকির কাজ করতে পারে। তো বলা হচ্ছে পাঁচটা গুনাহ সংঘটিত হওয়ার পরে ফিরেস্তারা চেয়ে থাকে যে হয়তো একটা নেকি করতে পারে। যখন তার দ্বারা একটা নেকি হয়, আল্লাহ তাআলা ওই নেকির বদলায় দশটা নেকি দিয়ে দেয়।
সুবহানাল্লাহ।
তো দশটা নেকির বদলাতে কি হচ্ছে যে তার পাঁচটা গুণা সেরা মাইনাস হয়ে গেছে, আরো পাঁচটা নেকি প্লাস হচ্ছে। তো যেখানে আল্লাহ তাআলা বান্দার প্রতি এত দয়া করেছেন, বান্দাকে আল্লাহ তাআলা এত ভালোবাসেন, তো আমরা কেন সে আল্লাহ তাআলার বান্দার ত্রুটি নিয়ে আমরা পড়ে থাকবো? কিছু মানুষের স্বভাবগত কারণ এমন রয়েছে কিংবা অভ্যাসে পরিণত করে নিয়েছে যে নিজেকে নিজে দেখতে পায় না, শুধু মানুষের দোষ ত্রুটির পিছনেই লেগে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে হুঁশিয়ার দিয়েছেন। যেমন আল্লাহ পাক ২৬তম পারার সূরা হুজরাতের
জি
১২ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, আর দোষ তালাশ করো না।
সুবহানাল্লাহ।
সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আয়াত দিয়ে দিয়েছেন যে আর দোষ তালাশ করো না। তো সদর আল্লাহ ফাজিল হযরতে আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, মুসলমানদের দোষ ত্রুটি অন্বেষণ করো না এবং তাদের গোপন অবস্থায় সম্পর্কে অন্বেষণ করো না। গোপন বিষয় দি,
জি জি,
যে আল্লাহ পাক আপন সত্তারিয়তের চাদর দ্বারা ডেকে রেখেছেন, গোপন রেখেছেন, স্বয়ং আল্লাহ তাআলা গোপন রেখেছেন, সে বিষয় যদি মানুষের সামনে আমরা প্রকাশিত করে দিই তাহলে কতই না মন্দ বিষয়। যেটাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছেন সত্তারিয়াতের চাদর দিয়ে,
চাদর দিয়ে,
যে আমরা সেটাকে যদি আমরা উন্মোচন করে দিই, মানুষের সামনে প্রকাশ করে দিই, কাউকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে, কাউকে ছুটো করার উদ্দেশ্যে, কাউকে হিংসাপরায়ণতার বশীভূত হয়ে গীবত করার মাধ্যমে, তাহলে একটা মানুষের ত্রুটি হয়েছে তো একটা, গুনাহ হয়েছে তো একটা, এখন এই একটা গুনাহ তো হয়েছে একটা আল্লাহ তাআলার এক বান্দার মাধ্যমে একটা গুনাহ প্রকাশিত হয়েছে, আর দশজন বান্দা যদি এটার পিছনে লাগে তাহলে তার দশটা নয়, দশটার চাইতে যদি গীবত করে গীবত একটা, চুগলি যদি করে চুগলি, মানুষের কানে পৌঁছানো, কানপুষি করা, তার সম্মানহানি করা, তাহলে একজনের থেকে দুই চার পাঁচটা গুনাহ সংঘটিত হচ্ছে। এভাবে গুনাহের আধিক্য বেড়ে যাচ্ছে। তো সেজন্য আল্লাহ তাআলা বলেছেন
দোষকে গোপন করো,
দোষকে গোপন করো,
রাইট রাইট,
আর যারা দোষকে গোপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য অসংখ্য নিয়ামত দান করবেন।
আল্লাহ তাআলাও তার দোষকে ইনশাআল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে গোপন রাখবেন। আমি যখন দুনিয়াতে কোনো বান্দার, কোনো ব্যক্তির, কোনো মানুষের দোষকে গোপন করব, দেখার পরেও আমি কারো কাছে প্রকাশ করলাম না, তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার দোষকে গোপন করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এহসান ভাই আমাদের সাথে আছেন, দুই একটা কথা শুনি, এরপর দর্শক ইনশাআল্লাহ তাআলা নাতে রসুল শুনব আমরা।
খুব সুন্দর একটি বিষয় রাখা হয়েছে, আর দোষ ত্রুটি গোপন করার বিষয়ে কুরআনে পাকে, হাদিসে পাকের মধ্যেও
জি
এই বিষয়ে অনেক তাগিদ দেওয়া হয়েছে। আর বর্তমান যুগে এই দোষ ত্রুটি, এটা শুধু মানে যখন বলা হয় যে দোষ ত্রুটির বিষয়ে, তো এটা শুধু আমরা নিজের ঘর, শুধু নিজের ঘরই নয়, বরং আমার ঘর, আমার প্রতিবেশী, আমার মহল্লা, আমাদের দেশ, অন্যান্য দেশ, মানে পুরো পৃথিবীর যেখানে আমরা দেখি, দেখবেন যে এই গুনাহের মধ্যে সবাই জড়িত রয়েছে,
সবাই জড়িত,
মানে আল্লাহর নেক বান্দা যারা, আউলিয়াই কিরাম যারা, এরা ছাড়া দেখবেন প্রত্যেকের মধ্যে এই দোষটা মানে লক্ষ্য করা যায়, একজন আরেকজনের দোষ অন্বেষণ করা। একবার হুজুর গাউসে পাক শাহেনশাহে বাগদাদ বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা
সুবহানাল্লাহ,
তিনি একবার একটি বয়ান করছিলেন, তিনি তার জীবনের শুরুর দিকে ওয়াজ নসিহত করতেন না, তো যখন তিনি শুরু করলেন তার একটি বয়ানের মধ্যে একটা বিষয় ছিল গাউসে পাকের, যে তার বিষয়টা এমন ছিল যে ১২টি চরিত্র, ১২টি গুণ যার মধ্যে পাওয়া যাবে সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে।
আল্লাহ,
আচ্ছা, এটা তিনি ভাগ করেছেন, এর মধ্যে দুইটা গুণ নিয়েছেন, মহান আল্লাহ তাআলার গুণ, দুইটা নিয়েছেন নবিয়ে পাকের গুণ, দুইটা সিদ্দিকে আকবরের, দুইটা ওসমান জিন নুরাইনের,
সুবহানাল্লাহ,
দুইটা ফারুকে আজমের। তো এইভাবে তিনি মাওলা আলীর দুইটা, তো এইভাবে তিনি নিয়েছেন। তো আল্লাহ তাআলার যেই গুণ নিয়েছেন এর মধ্যে এক নম্বর হচ্ছে গাফফার, আরেক নম্বর হচ্ছে সত্তার, যেটা আজকের বিষয়ের সাথে আমাদের রিলেটেড। যে সত্তার অর্থ আল্লাহ তাআলা, মানে দস্তুরি গোপনকারী,
গোপনকারী।
তো এটা আল্লাহ তাআলার একটা অন্যান্য অসংখ্য গুণের মধ্যে একটা স্পেশাল গুণ হচ্ছে সত্তার, মানুষের দস্তুরিকে
বান্দার দোষ আল্লাহ গোপন রেখেছেন,
গোপন রেখেছেন। তো হুজুর গাউসে পাক বলেন, যদি কারোর মধ্যে, কারো চরিত্রের মধ্যে এই সত্তারের চরিত্র পাওয়া যায়, সে আল্লাহর ওলি হয়ে যেতে পারে।
আল্লাহ,
তো আজকে দেখেন আমরা এই যে চরিত্রটা মহান আল্লাহ তাআলার গুণ, এটা এমন না যে আল্লাহ তাআলার গুণ নবী পাকের গুণ, নবী পাকের গুণ সাহাবায়ে কেরামের মধ্যে এই গুণটি ছিল, আল্লাহ তাআলার এই মহান গুণটা তাবেঈদের মধ্যে ছিল, তাবে তাবেঈনদের মধ্যে ছিল, খোলাফায়ে রাশিদীনদের মধ্যে ছিল,
আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আল্লাহর সেই গুণটা,
আল্লাহর সেই গুণগুলো এদের মধ্যে,
আল্লাহর আল্লাহর যে একটা জাতি নাম সত্তার, এই গুণটা তারা প্রিয় ব্যক্তিদের মধ্যে ছিল
ছিল। আর এটা আরেকটা বিষয়, দোষ গোপন করা আরেকটা এখানে প্রকারভেদ আছে, সেটা হচ্ছে যেমন কিছু দোষ
জি
সঠিক জায়গায় প্রকাশ করা, উপস্থাপন করা। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি যে আপনি সাপোজ এমন একটি, আপনার বাসার সাথে এমন একটি ডাকাতদের দল এসে বাসা নিল বা আস্তানা নিল, বা অনেক বড় একটি সন্ত্রাসী আপনার এলাকার মধ্যে, আপনার মহল্লার মধ্যে আস্তানা গাঁথল,
জি জি,
তো আপনি জানেন যে এদেরকে যদি সঠিক জায়গায় ধরিয়ে না দিতে পারেন, আইনের মাধ্যমে হোক, প্রশাসনের মধ্যে হোক, যদি ধরাই দিতে না পারেন, তাহলে হতে পারে যে এটা ওদের কারণে আপনি শুধু না, আপনার মহল্লা সবাই
ক্ষতিগ্রস্ত
হতে পারে। তো এই, এখন তো যদি বলতে পারি না, এখন তো মানুষের দোষ গোপন করতে হবে, এখন এই দোষটা যদি আপনি গোপন রাখেন, তাহলে দেখা গেছে আপনি সহ এলাকার, দেশের মধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো এটা হচ্ছে ডিফারেন্ট সাবজেক্ট। আর বিশেষ করে যেই দোষের বিষয় আজকে বলা হয়েছে, এটা হচ্ছে মানুষের ভুল, মানুষের গুনাহ, মানুষের যে ত্রুটিগুলি হয়ে থাকে এটা গোপন করা। যেমন আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার জীবনের মধ্যে এরকম আসছে, তার একটা মহান কারামত ছিল যে তিনি বান্দার অজু করার যে ঝরে যাওয়া পানি, এই পানি কি কারণে গুনাহ যে ঝরে পড়ছে এটাও তিনি দেখতে পেতেন। তিনি একদিন কুফার জামে মসজিদের মধ্যে তিনি যখন অজু করতে গেলেন, তিনি দেখলেন যে এক যুবক অজু করার পর তার শরীর থেকে যেই পানিগুলি ঝরছে, তো এটা দেখে তিনি বলতে লাগলেন যে হে যুবক, তুমি পিতামাতার অবাধ্য করার গুণা করেছো, তওবা করে নাও। মানে তিনি দেখতে পেলেন তার এই দোষটা আছে, এই গুণাটা আছে, এটা তিনি দেখতে পেলেন তার কাশফের মাধ্যমে। তো ওই যুবক তওবা করে নিলেন। তখন আরেক যুবককে দেখতে পেলেন যে তিনি গান বাজনা এবং মদ পান করছে, তার অজুর পানি থেকে ওই গুণা ঝরছে, তখন তাকে বললো যে হে অমুক, তুমি এই গুণার জন্য তওবা করে নাও। তো এইভাবে তিনি মানুষদের দোষ ত্রুটি বা এগুলি তিনি দেখতে পেতেন, এটা তার কারামত ছিল। কিন্তু এই মহান কারামত থাকার পরেও, আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দেওয়ার পরেও তিনি কি করলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেন, হে আল্লাহ আমাকে যেন এই ক্ষমতা তুমি বন্ধ করে দাও,
আমার চোখে যেন অন্যের দোষ,
অন্যের দোষ না পড়ে। আজকে দেখেন, চিন্তা করেন, আজকে আমরা মানুষের দোষ খুঁজি আর আউলিয়াকে আমরা এটাকে গোপন রাখার জন্য ফরিয়াদ করতে, আল্লাহকে ক্ষমতা দিয়েছে দেখা, সেটা তিনি মানে ফরিয়াদ করেছেন যে আল্লাহ আমার এই ক্ষমতার প্রয়োজন নেই,
আমার এই কাশফের
কিন্তু এমন অনেক মানুষ আছে আকাঙ্ক্ষা করে, যদি আমি দেখতে পারতাম,
দেখতে পারতাম
তার ভিতরে কি আছে, তার অন্তরে কি আছে,
হয়ে যায় না সজল ভাই, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা আব্দুল সত্তার হয়ে যাই, আমরা সবাই আব্দুল সত্তার হয়ে যাই, যাতে করে দোষ গোপনকারীর বান্দা হয়ে যেতে পারি আমরা। আজকে আমাদের সমাজের মধ্যে অনেকে নাম আছে আব্দুল সত্তার,
আব্দুল সত্তার
নাম তো মা বাবার পক্ষ থেকে, দাদা দাদির পক্ষ থেকে, বংশের কেউ না কেউ নাম তো রেখে দিয়েছে আব্দুল সত্তার, কিন্তু এর গুণটাও আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। আজকে যে দোষ গোপন আর জান্নাত লাভের আলোচনা করছি, এর মধ্যে ফার্স্টই আছে দোষ গোপন, অর্থাৎ মানুষের দোষগুলো গোপন যে করবে তার জান্নাত লাভ হবে। তো আমরা যদি নিজের নামে নিজে যদি এটা ভেবে নেই, বাস আজকে থেকে আমি আব্দুল সত্তার, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা দোষ গোপনকারী আর তার বান্দা আমি, আমার রব যেটা চায় আমি সেটাই করব, তবে আশা রাখি শুধু মানুষের দোষ আমাদের চোখে পড়বে না, নিজের দোষটাও চোখে পড়বে। এমন মানুষ আছে সমাজের মধ্যে শুধু অন্যের দোষটাই চোখে পড়ে, মানুষের দোষটাই চোখে পড়ে, আমি যা করি এগুলো কোনো দোষই না, এগুলো কিছুই না। আমরা দর্শকের দুইটা কল শুনি, এরপরে নাতের উসুল শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন দর্শকের।
আমার নাম মোহাম্মদ সাগর হোসেন, আমি গাজীপুর জেলা কবিপুর থেকে বলছি। আমি সবসময় দেখি এবং আমি আল্লাহর রহমত আপনার দোয়ায় অনেক লোকের আমি দেখার জন্য বলি। আমি এই চ্যানেল দেখে জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু জানি নাই, যা বুঝি নাই তা এখন জানতে পারছি, শুনতে পারতেছি, দেখতে পারতেছি। আল্লাহর রহমতের পাশে তো নামাজ পড়ি, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই পথে থাকার তৌফিক দেয়।
আমিন আমিন আমিন, দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কবুল করে নিক, আপনি সবসময় যেন নেকির কাজের মধ্যে নিজেকে রাখতে পারেন, সবসময় আল্লাহ তাবারক ও তাআলা যেন আপনাকে ভালো রাখে, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। পরবর্তী কল দেন।
নারায়ণগঞ্জ, আমি একটি গজল শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করো, এ আমার প্রিয় নবী।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাহেব ভাই নোট করেন, পরে শোনাব আমরা ইনশাআল্লাহ তাআলা। জি পরবর্তী কল।
আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, ইফতার মাস্টার বাড়ি ভালুকা। আমি আপনাদের মাদানী চ্যালেঞ্জ দেখি, আমার কয়েকজন দেখে সবসময় আপনাদের মাদানী চ্যালেঞ্জ দেখে আমরা অনেকটা খুশি এবং অনেক ভালো লাগে।
মাশাআল্লাহ, ভালুকা থেকে আমাদেরকে কল করেছেন ময়মনসিংহ এর, আল্লাহ বরকত দান করুক। অনেক দর্শক শ্রোতা অনেক প্রায় ঘরের মধ্যে ভালুকাতে মাদানী চ্যানেল চলে, আপনাদের কল এসএমএস আমরা পেয়ে থাকি, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন। পরবর্তী কল দেন।
আমি আইনউদ্দিন সিলেট থেকে বলছি, গজল শুনতে চাই, প্রিয় নদীর কবিরাজে মুগিনে আমার বাগান।
সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা, আমরা একটি এখন নাতে রসুল শুনবো, আপনাদের অনুরোধের কালামগুলো আমরা একটু পরে আবার শোনাবো আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি
সুন্নি আলা আলা মুহাম্মদ সুন্নি আলা শফিনা সুন্নি আলা করিমিনা সুন্নি আলা মুহাম্মদ খৌফ না রাখ রাজা জারা তু তো হে আদদ মুস্তাফা খৌফ না রাখ রাজা জারা তু তো হে আবদ মুস্তাফা তেরে লিয়ে আমান হ্যায় তেরে লিয়ে আমান হ্যায় সল্লি আলা রাসূলিনা সল্লি আলা মুহাম্মাদিন। তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা, হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা আকা, তুমি খোদার প্রিয় হাবিব, তুমি সৃষ্টির সেরা, হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা, হা তোমার তরে সৃজনস মন জমিন গ্রহ তারা, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত আকা, তোমার হাতের ইশারাতে চাঁদ হয় দ্বিখণ্ডিত, তোমার শানে বৃক্ষ তোর লতায়ব নত, তোমার শানে বৃক্ষ তোর লতা অবনত, তোমার অঙ্গুল হতে বহে পানির ফোয়ারা আকা, তোমার অঙ্গুল হতে বহে পানির ফোয়ারা, হা তোমার তরে সৃজন নসমত সোমিন গ্রহ তারা হা তোমার তরে শ্রীজ নসমত সোমিন গ্রহ তারা আসমানে রই চন্দ্র হল দুলনাই তোমার সাথী আসমানে রই চন্দ্র হল দুলনাই তোমার সাথী চিনল তোমায় বৃক্ষ লতা চিনল পশু পাখি চিনল তোমায় বৃক্ষ লতা চিনল পশু পাখি তুমি যে দয়ালু নবী তুমি খোদার প্যারা আকা তুমি যে দয়ালু নবী তুমি খোদার প্যারা হা তোমার তরে শ্রীজ নসমত জমিন গ্রহ তারা হা তোমার তরে শ্রীজ নসমত জমিন গ্রহ তারা তোমাকে না দেখিলে আমার এ জীবন হবে বেকার তোমাকে না দেখিলে আমার জীবন হবে বেকার আকা তোমাকে না দেখিলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন জগত তৃষিত যে আমার দেখিতে এই নয়ন জগত তৃষিত যে উঠা দো পর্দা দিখা দো চেহারা কে নূরে বাণি হিজাব মে জমানা তারিক হো রহা হে মেহরে কব সে নিকাব মে জীবন হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ শিয়া শাই রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই দেহ আমার আমার স্বপ্নে এসো না মদনী মদিনেওয়ালে তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার তোমাকে না দেখলে আমার জীবন হবে বেকার দেখিতে এই নয়ন জগত তৃষিত যে আমার দেখিতে এই নয়ন জগত তৃষিত যে আমার ও গো মোর নূরানি নবী দেখা নাচে হারা আকা ও গো মোর পিয়ারা নবী দেখা নাচে হারা হা তোমার তরে শ্রীজ নসমত সোমিন গ্রহ তারা হা তোমার তরে শ্রীজ নসমত সোমিন গ্রহ তারা
মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা কালামও শুনছিলাম আর আপনাদের কলও শুনছি কিছু আলোচনা করি আরও এরপরে আবার কল শুনবো আপনাদের অনুরোধের কালামগুলো শোনানোর আমরা চেষ্টা করব নাইম ভাই আরও কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে
মানুষের দোষ ত্রুটি গোপন করার বিষয়টা
জি
এখানে আমাদেরকে বুঝতে হবে দোষ ত্রুটি গোপন করা বলতে কার থেকে গোপন করব যদি আমার ভুল ত্রুটি হয়ে যায় কেউ সংশোধনের নিয়তে যদি আমাকে বলে দেয় তো সেটা গুনাহ হয় না সেটা দ্বারা সে জানতে পারে তার দ্বারা উপকৃত হয়
জি জি
সংশোধনের নিয়তে
জি
দোষ ত্রুটি গোপন করার সংজ্ঞা কী প্রথমত এটা বুঝতে হবে না বুঝলে আবার সেটা অন্য লাইনে চলে যাবে দোষ ত্রুটি গোপন করার সংজ্ঞা হচ্ছে মানুষের কাছ থেকে দোষ ত্রুটি গোপন করা
জি
যেমন বড়া মজলিসের মধ্যে কারো দোষ ত্রুটি প্রকাশ্যভাবে যদি বলে দেওয়া হয় যার দ্বারা সে
অপমানিত
অপমান হতে পারে কিংবা সেটা সে সেটা দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেক্ষেত্রে সেটা আপনার গোপনীয়তা রাখতে হবে, সেটা অপমানিত হয়, সেটা আপনার সংশোধন হয় না, সংশোধন হয় পার্সোনালিভাবে। আর দ্বিতীয়ত, যখন কোনো মানুষ দুষ্টটি প্রকাশিত হওয়ার পর
জি
তাকে যদি পার্সোনাল বলে দেওয়া হয় সেটা এখন জাগে, যদি এটাও করলো না, দেখা যাচ্ছে কি বড়া মানুষের সামনে উঠানের বৈঠকে চায়ের দোকানে সবার সামনে এসে বলে দেওয়া এ ভুল করছে এ করছে এ করছে, কিংবা ও যে ভুল করছে তার অ্যাবসেন্টে অন্য ব্যক্তির সামনে সেটা প্রকাশ করে দেওয়া, এক তো গোপন বিষয়কে প্রকাশ করে সে গুনাহগার হলো, গীবত করার গুনাহগার হলো, দুইটা যোগ হয়ে গেল, আর যে শুনতেছে তাকেও গুনাহগার বানালো, এভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আর এই ধরনের করাটা উচিত নয়, বরং নিজের দিকে তাকানো উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের ব্যাপারে কী দয়া করেছেন, আমরা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই নিয়ামত অর্জন করেছি কিনা যে নিজের দুষ্টটি নিজে দেখার ব্যাপারে, এটা ব্যাপারে আসছে কিতাবের মধ্যে যে হযরতে বিবি রাবিয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহা ইনি বলেন, বান্দা যখন আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ গ্রহণ করে, আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ যখন গ্রহণ করে নেয়, আল্লাহ পাক তাকে স্বয়ং তার দোষ সম্পর্কে অবহিত করে দেন, নিজের দোষ সম্পর্কে অবহিত করে দেন, তাহলে সেটা বুঝতে হবে যে আল্লাহ পাকের ভালোবাসার স্বাদ সে গ্রহণ করেছে, নিজেরটা বুঝতে পারতেছে, ব্যাস এই কারণে সে অন্যের দোষ ত্রুটির মধ্যে ব্যস্ত থাকে না, ব্যস্ত হয় না, বরং নিজের দোষ ত্রুটি সংশোধনের জন্য মনোনিবেশ করে যে আমার তো এই দোষ হয়েছে আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমি তো আমার দ্বারা এই গুণাটা সংগঠিত হয়েছে আমার কি হবে, নিজেকে নিয়ে সে বেদি ব্যস্ত হয়ে যায়। তো এই গুণটা আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে দেয় নাই, যারা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার স্বাদ গ্রহণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে দেয়। সুফিয়ান সাউরি ইনার ব্যাপারে আসছে, ইনি তো অনেক বড় জবরদস্ত আল্লাহর ওয়ালি ছিলেন। সৌর, সৌর শব্দের অর্থ হলো আপনার বলত, স্বাভাবিক বলতে বলত, কিন্তু দেখেন নামটা কেমন প্রসিদ্ধ হয়ে গেছে, সুফিয়ান সাউরি, এত বড় আল্লাহর ওয়ালি, জবরদস্ত সাজার শরীফের বুজুর্গ। তো ইনি একদিন ভুলক্রমে মসজিদে যখন প্রবেশ করছেন, বাম পাটে একটু আগে বাড়ছিল, তো অদৃশ্য থেকে আওয়াজ আসছে, এ সৌর, এ বলত। দেখেন সাধারণ মানুষ, আমাদের তো অনেক ভুল ত্রুটি হয়, আমাদের ব্যাপারে আসে না, তো আল্লাহ তাআলার ভালোবাসায় যে মগ্ন হতে পেরেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের ভুল ত্রুটিগুলা জানার সে ব্যবস্থাটা তাকে করে দেয়। আচ্ছা, সবার প্রতি এলহান হবে তা না, কিন্তু নিজে নিজে ফিল করতে পারে, আমি আল্লাহ আল্লাহদের কথা বলতেছি, যারা নিজে নিজে অনুধাবন করতে পারে, কিংবা অদৃশ্য থেকে আওয়াজ চলে আসে এটা তো ভুল হচ্ছে, তো সে সাথে সাথে
শুধরিয়ে নেয়
এবং নিজের সাথে ওইটা অ্যাড করে দিলেন যে সৌর, সুফিয়ান সাউরি, সেদিন থেকে সুফিয়ান সাউরি হয়ে গিয়েছেন, সুফিয়ান রহমতুল্লাহ আলাই সুফিয়ান সাউরি হয়ে গিয়েছেন। তো ইব্রাহিম বিন আথাম রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে আসছে, ইনি যখন মাওলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে তশরিফ নিয়ে গেলেন, বসলেন, একটু পাকে প্রসারিত করে বসলেন, অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে মালিকের দরবারে কি কেউ এরকম বসে, ওই দিন থেকে ইব্রাহিম বিন আথাম রহমতুল্লাহ কোনোদিন পা প্রসারিত করে
বসে করেন।
তো আল্লাহওয়ালা যারা রয়েছে, আল্লাহ তাআলার পরেশগার ব্যক্তি যারা রয়েছে, তো ইনারা নিজের ভুল ত্রুটি যেগুলো প্রকাশ হয়ে যায় সেগুলো নিয়ে বেদি ব্যস্ত হয়ে যায়, যদি বা অনিচ্ছাক্রমে, ইচ্ছাক্রমে না অনিচ্ছায় যদি কোনো ভুল হয়ে যায় কিংবা গুনাহ সংগঠিত হয়ে যায়,
জি,
তারা এই গুনাহ নিয়ে আল্লাহর দরবারে তওবা করে, সেটা নিয়ে সারাক্ষণ মাথার মধ্যে টেনশন নেয়, আল্লাহ আমার কি হবে, আমার তো ভুল হয়েছে, মাফ পাওয়ার পরেও তারা ওইটা নিয়ে টেনশন করে, কাল কিয়ামতের ময়দানে যদি আমি এটার কারণে যদি ফেসে যাই,
আল্লাহ
সে অপরের দুষ্টুটি দেখে না। তো আজকে আমি আমার ঘরের কিংবা আমার সমাজের আমার বন্ধু মহলের আমি যাদের দুষ্টুটি প্রকাশ করে দিচ্ছি,
জি,
কাল কিয়ামতের ময়দানে যদি, যেখানে আম্বিয়ে কেরামগণ থাকবেন, অন্যান্য নবীগণ, আম্বিয়ে কেরামগণ থাকবেন, আমাদের পিয়ারে আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন, সাহাবায়ে কেরামগণ থাকবেন, সোহাদায়ে কেরাম থাকবেন, সালেহীনগণ থাকবেন, আউলিয়ে কেরামগণ থাকবেন, মুমিন মুত্তাকি আশিকের রসুল সবাই থাকবে, গুনেগার থাকবে, যে জায়গার যে কাল হাসরের ময়দানের মধ্যে নিজের মা বাবা বন্ধু বান্ধব সবার সামনে যদি নিজের
ত্রুটিটা যদি
আমি মানুষের দোষ প্রকাশ
করে দিয়েছি, যেটাকে আল্লাহ তাআলা সত্তারিয়াতের চাদর দ্বারা ঢেকে দিয়েছে, সেই বিষয়টা আমি মানুষের সামনে প্রকাশ করেছি আমাদের উচিত আমরা মানুষের গোপন বিষয় দিয়ে, মানুষের গোপন ভুল ত্রুটি যদি সংগঠিত হয় সেটা জনসম্মুখে প্রকাশ না করে বরঞ্চ তাকে পার্সোনালি সংশোধন নিয়তে, নেকি দাওয়াত দেওয়ার নিয়তে তাকে বোঝাতে পারি, তাকে অ্যাডভাইস করতে পারি। বড়জন অ্যাডভাইস করবে, আর যারা ছোট তাদেরকে স্নেহ মমতা দিয়ে তাদেরকে বোঝাতে হবে। সমবয়স হলে হিকমতের সাথে সুকৌশলে তাকে জিনিসগুলো তাকে সংশোধন করার ব্যবস্থা করে দিতে হবে। এটা হচ্ছে সিস্টেম। আর এর বাইরে গেলে দুষ্টটি যদি চারিদিকে
হাদিস করতে থাকে, হাদিস মুবারাকার মধ্যে আসছে নাইম ভাই, যে যদি কোনো ব্যক্তি অপর মুসলমানের কোনো দোষকে প্রকাশ করে দেয়, দোষকে প্রকাশ করে দেয়, তো সে ততক্ষণ পর্যন্ত ইন্তেকাল করবে না যতক্ষণ পর্যন্ত তার দ্বারা সেই ভুলটা সেই দোষটা প্রকাশ না পাবে।
জি, মানে জি জি, এই বিষয়টা আমি, হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে যদি সে তওবা করে নেয়, যেমন কেউ একটা গুনাহ করলো, দোষ করলো,
জি,
এখন ওই ব্যক্তিটা কিন্তু ওই গুনাহ থেকে বা ওই দোষ থেকে সে তওবা করে
নিয়েছে,
কিন্তু এরপরে যদি অপর কোনো ব্যক্তি তার গুনাহটাকে ছড়িয়ে দিচ্ছে যে অমুক ব্যক্তি তো এই, যেমন কেউ মদপান করতো, সে তওবা করে নিয়েছে, সে আর কখনো মদপান করবে না, এখন এই বিষয়টা যদি অন্য কেউ এরপরেও বলে দেয় যে ওই ব্যক্তিকে তো দেখেছি একসময় সে মদপান করতো, একসময় সে মদ করছিল বা একসময় সে বেনামাজি ছিল, কিন্তু সে তো দেখেন তওবা করে নিয়েছে, তার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, এটাও তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, তো যে তওবা করেছে সে এই গুনাহ করবে না, এরপর আপনি কেন ছড়াচ্ছেন? যদি এমনটা কেউ করে তাহলে তার ব্যাপারে ফয়সালা, যে সে ওই গুনাহটা যে পর্যন্ত না করবে তার মৃত্যুবরণ করবে। এটা কত বড় ভাবার বিষয়। ইয়ে, আর নাইম ভাই,
আর এমন হয়েছে ইহসান ভাই? হয়নি, এরকমের না,
আমার অনেক ঘটনা ঘটেছে।
যখন কোনো ব্যক্তির দোষের পিছনে, ভুলের পিছনে আমরা লেগে থাকি, তো ওই দোষটা একদিন না একদিন তার কাছে প্রকাশ পেয়েছে, তো এটা থেকে আমরা বাঁচতে পারবো না। যেহেতু আল্লাহ নবী ইরশাদ করেছেন কি, মানুষের দোষ যদি কোনো ব্যক্তি প্রকাশ করে দেয় বা সেটা নিয়ে কানাকানি করে, মানুষকে বলাবলি করে, আল্লাহ তাআলাও তার দ্বারাই ওই দোষটা, ওই ভুলটা, ওই গুনাহটা তার মাধ্যমেও প্রকাশ পাবে, যতক্ষণ পাবে না ততক্ষণ সে ইন্তেকালই করবে না। তো আমাদের অপরের দোষ নিয়ে কানাকানি করা, বলাবলি করা, তার সম্মানহানি করা, এরপরে বাজে মন্তব্য করা, আমাদের বিরত থাকা উচিত। যতক্ষণে না পারবো ততক্ষণে বাস আমাদের দোষও প্রকাশ পেয়ে যাবে, আজ না হয়তো কাল।
দোষ ত্রুটি গোপন করার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিনটি বাণী। তো নাম্বার এক হচ্ছে দোষ ত্রুটি গোপন করার ব্যাপারে নবী পাক বলেন যে যে ব্যক্তি আপন কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটিকে গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষগুলি গোপন রাখবেন। আর যে ব্যক্তি আপন কোনো ভাইয়ের দোষ ত্রুটি প্রকাশ করে দিল, আল্লাহ তাআলা তার দোষগুলি প্রকাশ করবেন, এমনকি তাকে তার ঘরে পরিবার পরিজনের কাছেও লাঞ্ছিত করবেন।
আহাহা।
এবং দ্বিতীয় নাম্বার যে হাদিস, যে ব্যক্তি কোনো মুসলমানদের দুঃখ দুর্দশা দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন দুঃখ দুর্দশাগুলো হতে তার দুঃখ দুর্দশা দূর করে দিবেন। কিয়ামতের ময়দানে তখন মানুষের দুঃখ দুর্দশা ছাড়া কিছু থাকবে না। ওই মুহূর্তে যদি আল্লাহ তাআলা আমার ওই দুঃখ ওই দুর্দশা দূর করে দেয়, তাহলে তো আমার জন্য অনেক বড় পাওয়া। আর যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষগুলোকেও গোপন রাখবেন। মুসলিম শরীফের হাদিস। এবং নাম্বার তিন, তৃতীয় নাম্বার যে হাদিসে পাক ইরশাদ করেন, যে ব্যক্তি আপন ভাইয়ের দোষ ত্রুটি দেখে তা গোপন করে ফেলে, দেখার পর তা গোপন করে ফেলে, তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে।
আল্লাহ আল্লাহ।
তো এখন দেখেন, আজকে আমরা তো আপন ভাইয়ের দোষ ত্রুটি দেখি, একটা হচ্ছে জাকির ভাই আমরা দেখে এটা প্রকাশ করে দিই, আরেকটা হচ্ছে আমরা নিজ থেকে খুঁজি,
দেখি
প্রকাশ করি, এটা তো একটা মিথ্যা অপবাদ, এটা আরেকদিকে চলে
যায়।
আর তারপর আমরা খুঁজি, দেখি এই লোকের কোনো দোষ পাওয়া যায় কিনা। একটা হচ্ছে নিজের থেকে সার্চ করা, এটা তো আরো অনেক বড় গুণা। তেমনিভাবে সাধারণ মানুষের দোষ প্রকাশ করা এটা যেহেতু গুনাহ রয়েছে, যদি আমরা অনেক ওলামা ইকরাম আছে যারা আলিমে দিন এদের দোষগুলি যদি আমরা মানুষের কাছে প্রকাশ করি, এটা বলা হয়েছে হাদিসে পাকে এটা আরো বড় গুনাহ,
আরো বড় গুনাহ।
একটা তো সাধারণ মানুষের সম্মান আমরা নষ্ট করছি আর আলিমে দিন তো আজকে দেখবেন যে এই গোষ্ঠটাও অসংখ্য মানুষের মধ্যে ভাইরাসের মধ্যে ছড়াচ্ছে, যে আজকে সোশ্যাল মিডিয়া বলেন বা যেখানেই বলেন দেখবেন যে আলিমে দিনগুলির সুন্নি ওলামায় মাশায়েখ যারা আছে এদের দোষগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
দোষ মানুষের দোষ বা ভুলটা আর একজনকে বলে দাও, এটাও একটা দোষ,
এটাও একটা দোষ।
এটাই জানে না যে আমি একজন ব্যক্তির, একজন মানুষ, সাধারণ মানুষ হোক বা একজন আলেম দিন হোক, তার একটা ভুল, তার একটা দোষ আমি অন্য কাউকে বললাম, এই যে বললাম এটা আর একটা দোষ। সে তো ভুল করছেই, সে ভুল করছে, আমি জানি না ভুল করে সে সেটার জন্য অনুশোচনা করছে কিনা, তওবা করছে কিনা, কিন্তু আমি কি করলাম, তার দোষটা যখন আমার দৃষ্টিতে পড়লো তো আমি সেটা অপরজনকে বললাম। সে দোষ করে যতটুকু অপরাধী হয়েছে, ঠিক আমি তো এই দোষটাকে অপরজনে বলে দিয়ে দোষারোপ হলাম আর আমিও সেই অপরাধের ভাগিদার হলাম। কেন করছে এই কাজ? আবার বলে আব্দুল সত্তার হয়ে যাই আমরা,
বিশেষ করে এটা সোশ্যাল মিডিয়ার যে যুগ এখন বর্তমানে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের অবশ্যই বাঁচতে হবে। একটা সময় দেখা গেছে যে কারো দোষ একজন দুজন মানুষকে আমরা বলতে পারি, যদিও গুনাহ, কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর থেকে দেখা গেছে যে একটা যদি দোষ আমি প্রকাশ করি ফেসবুকের মধ্যে বলি বা সোশ্যাল মিডিয়াতে, এটা হাজারো নয় লাখো কোটি মানুষের কাছে ছড়াচ্ছে,
মানুষের কাছে
পৌঁছে যায়। কতজনের গুনাহ তার আমলনামার মধ্যে এটা পাচ্ছে, একটা হচ্ছে দোষ, একটা হচ্ছে গীবতের গুনাহ হচ্ছে, আবার ওই ব্যক্তিটা আবার আরেকজনের কাছে কি প্রকাশ করছে, তাহলে তার গুনাহের কারণে আরেক ব্যক্তিও গুনাহগার হচ্ছে, সে আবার এটা চগুল খুলিয়ে করছে, মানে একটা দোষ ঢাকার জন্য দেখেন কতগুলি মানুষ আজকে গুনাহগার হয়েছে।
এখানে অনেক ইসলামের অনেক ক্ষতি হয় এবং মুসলমানের অনেক ক্ষতি হয়। একজন ওলামা ইকরামের দোষ প্রকাশ করা, মানুষ বলতে ভুল থাকবেই, আমরা দোষে গুণে মানুষ, এটাই স্বাভাবিক। একজন আলিম থেকে বা একজন ওলামা ইকরাম থেকে ভুল হবে না এটা কেউ বলতে পারে না, ভুল হতে পারে এটা তো। ছোটোখাটো কথাগুলো যদি মানুষের কাছে প্রচার করে, যেমন এহসান ভাই যে কথাগুলো বললেন, এমনও লোক আছে বাংলাদেশের ওলামা ইকরামদেরকে হাজার হাজার মানুষ ফলো করে, ওলামা ইকরামদেরকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আলিমগণ রয়েছেন তাদেরকে হাজার হাজার মানুষ ফলো করে। এখন কোন এক ব্যক্তির ব্যাপারে, কোন একজন আলিমের ব্যাপারে আমি কাউকে বললাম, আরে সে তো এই রকমের, এখন আমি যার দোষটা বললাম হয়তোবা সে ব্যক্তি ওই আলিমকে ফলো করে, পাঁচক তো নামাজি হয়েছে, তাকে অনুসরণ করতে গিয়ে সুন্নাতে রসুলের উপর আমল করছে, তাকে আমল করে তাকে ফলো করতে গিয়ে তাহাজ্জুদ মুজারি হয়েছে,
আকীদা বিশুদ্ধ হয়ে গেছে,
তার আকীদা বিশুদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি কি করলাম, তার ছোট্ট একটা ভুলের কথা আমি তার কাছে প্রকাশ করে দিলাম, আর এর কারণে হয়তোবা এই মুসলমান ব্যক্তি এখন পদভ্রষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের চিন্তা ভাবনা করা উচিত কার ব্যাপারে। আর আলা হযরত তো বলেছেন ওলামা ইকরামের দোষ গোপন রাখা ওয়াজিব, ওয়াজিব বলেছেন ওলামা ইকরামের দোষ। ওলামা ইকরামের টপিকটাই ভিন্ন, তাদের দোষ গোপন রাখা ওয়াজিব। সাধারণ মানুষের দোষের ব্যাপারেও বলা হয়েছে এটা তোমার মুসলমান ভাইয়ের হক, তোমার কাছে যখন তার দোষটা প্রকাশ পেয়েছে তা গোপন করা এবং তাকে গোপনভাবে সাহায্য করা, অর্থাৎ বোঝানো, সেজন্য এই দোষ থেকে বেরিয়ে আসতে পারে। দুই দর্শকের আরও দুই একটা কল শুনবেন ইনশাআল্লাহ তাআলা, এরপরে অনুরোধের কালামগুলো শোনাবো দর্শককে। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মিন্টু মিয়া, আমি গাজীপুর থেকে। আপনাদের মাদানী চ্যানেল খুব সুন্দর লাগে, আমি সব সময় দেখি, পরিবারের সবাই দেখে, ওনাদের কাছে ভালো লাগে। আপনাদের অসংখ্য ধন্যবাদ।
মাশাআল্লাহ, সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ, সুন্দর অভিমত দেওয়ার জন্য শুকরিয়া ভাইয়া। পরবর্তী কল দেন।
আব্দুল রকিব, নাথের তো সুন্দর চেয়ার জীবনে হবে কি তোমার বিদারি আর সুমল্লা
সুলাল্লাহ, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকতে হবে, আমরা শোনানোর চেষ্টা করব। পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ মাহমুদ, আমি ঢাকা থেকে বলছি। আজকে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে, আপনাদের অনেক ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক। পরবর্তী কল।
কুমিল্লা থেকে বলছিলাম, আমার নাম রবিউল হাসান। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, এই নাতের আসলে শুনতে যাচ্ছিলাম
ইনশাআল্লাহ তাআলা, শোনাবো। পরবর্তী কল।
আমি সাইবান ভাই, আমি গাইবান্ধ থেকে বলতেছি। আমি একটি নাতের রাসূল খুঁজতে চাই, সেটি হলো তার লাগে কান্দরমন, তার লাগে বামন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, গাইবান্ধাতে মাদানী কাজেরও এক আলোড়ন সৃষ্টি চলতেছে আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেলও কাজ করছে ওখানে, প্রতিটা ঘরে ঘরে, আর আপনাদের কল এসএমএস মনকে খুশি করে দেয়। আমরা কিছু কালাম শ্রবণ করব, কয়েকটা পঙ্ক্তি করে শুনিয়ে দিন আমাদেরকে সোহেব ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা আরও কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
ভাগো আমার জন করহে মোর প্রিয় নবী, ভাগো আমার জন করহে মোর প্রিয় ডাকো তারে আমায়, তুমি হে মোর প্রিয় নবী, ভাগো আমার জল করো হে মোর প্রিয় নবী, ভাগো আমার জল করো হে মোর প্রিয় নবী, দরে ডাকো আমায়, তুমি হে মোর প্রিয় নবী, দরে ডাকো আমায়, তুমি হে মোর প্রিয় নবী, দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল, দিদার পাবার আশায় আমি হয়ে আছি বেকুল, লিল্লাহ স্বপনে দি দরে দাও হে প্রিয় নবী, লিল্লাহ স্বপনে দি দরে দাও হে প্রিয় নবী, ভাগো আমার জন করো হে মোর প্রিয় নবী, বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা, বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা, নয়নে ছেয়ে যাও আমার হে মোর প্রিয় নবী, নয়নে ছেয়ে যাও আমার হে মোর প্রিয় নবী, মৃত্যু সজয় আছে অদম গোলাম তোমার, কাফন পরিহিত আছে গোলাম তোমার, থাকবে সে কি বামে একনে সাথে তার, কবর আলোকিত করো নূরে তোমার, বুকে আছে কা আর অন্তর জোড়ে মদিনা নয়নে ছেয়ে যাও আমারে হে মোর প্রিয় নবী প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান তারে ধ্যানে মগ্ন থাকে করে তারে গুণ গান বলো আল্লাহ 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 বলো প্রিয় নবীর কোকিলামে মদিনা আমার বাগান তারে ধ্যানে মগ্ন থাকে করি তারে গুণ গান গৌসুল আজম আলা হজরত সে বাগানের দুটি ফুল গৌসুল আজম আলা হজরত সে বাগানের দুটি ফুল তারে শোভাশিতে আজ মেতে ওঠে জগত কোল সে বাগানের কোকিল যারা সদাই জপে নবীর শান তারে ধ্যানে মগ্ন থাকে করে তারে গুণ গান আল্লাহ 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 যে বাগানে দিনে রাতে আশে হাজার ফেরেশতা যে বাগানে দিনে রাতে আশে হাজার ফেরেশতা সে বাগানে শোয়ে আছে নবীদের উপদেষ্টা সে বাগানের জন্য আমি সে বাগানে দেব প্রাণ তারে ধ্যানে মগ্ন থাকে করে তারে গুণ গান আল্লাহ 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 কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কর লাগিয়া কন্দরে মন কর লাগিয়া বন্ধ কেউ তো তোমার আপন হবে না না যে জন হবে আপনার সে তোমদিনা যে জন হবে আপনার সে তোমদিনা এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই এই দুনিয়ার আপন জানা আজকে আছে কালকে নাই দয়াল নবী মায়ার নবী আপন সদাই আপন সদাই এমন আপন তিনি এমন আপন তিনি যার নাই উপমা যে জন হবে আপনার সে তোমদিনা যে জন হবে আপনার সে তোমদিনা কবর হাশর পুলসিরাতে কোন আপন পাবে না কবর হাশর পুলসিরাতে কোন আপন পাবে না যে জন পাবে সে জল হবে শাহে মদিনা, শাহে মদিনা, উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না। যে জন হবে আপনার সে তো মদিনা, মদিনা, যে জন হবে আপনার সে তো মদিনা।
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে বিষয় রেখে যে আজকে আলোচনাও করছি, শুনছিলাম দোষ গোপন করি আর জান্নাত লাভ করি। আমি যখন কোনো ভুল করে থাকি বা আমার দ্বারা কোনো ভুল প্রকাশ পায়, ভুল হয়ে যায়, যেভাবে মানুষ বলা বলি করে আমার কাছে কতটুকু ভালো লাগে? ভালো তো কারো কাছেই লাগে না, সবার কাছেই খারাপ লাগে যে আমার এত ছোট একটা অপরাধ আজ ঘরের মধ্যে বা বন্ধু বান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মধ্যে বলা বলি করছে মানুষ, আমি মানুষকে লজ্জায় মুখ দেখাতে পারছি না, আপনার কাছে কতটুকু খারাপ লাগে? ঠিক নিজের জায়গা থেকে যখন অন্যের দোষ, অপর ব্যক্তির দোষ আপনি বর্ণনা করবেন, তখন একটু ভাবুন যে আমার যেমন খারাপ লাগে তারও হয়তো বা এর চেয়ে বেশিও খারাপ লাগতে পারে। আর ব্যক্তি সাপেক্ষে তার দোষগুলো বর্ণনা করার পরে তার সম্মানে লাগে, ব্যক্তি সাপেক্ষে। যে যেমন মানুষ, যার যেমন স্ট্যাটাস, তার ভুলটা প্রকাশ পাওয়ার পরে মানুষের কাছে বলার কারণে তার ততটুকুই কষ্ট লাগে, এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যাকে পাবেন, যার ইচ্ছা তার দোষ ধরবেন, যার ইচ্ছা তার ভুল ধরবেন, আর ভুল ধরে এটা মানুষকে বলবেন, এটা একটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। এখন এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে, চলতে ফিরতে, নামাজে, মসজিদে, মাদ্রাসায়, এলাকায়, সমাজে, ঘরে, যে যেখানে আছে, এমনও লোক আছে নাইম ভাই, হয়তোবা তার থেকে একজন মানুষও আজ বাকি নেই, তার জানা মতে, তার পরিচিত মতে সবার দোষ, সবার দোষ, শুধু দুধে ধোয়া তুলসী পাতা আমি একা, আমার মতো আর কেউ নেই, দুধে ধোয়া তুলসী পাতা আমি একা, আর আমার চোখের সামনে যে আসছে আজ পর্যন্ত সবারই দোষ। এটা একটা এখন অভ্যাস হয়ে গিয়েছে আমাদের, আমরা যেন এই গুনাহের কাজের মধ্যে, এটা গুনাহের কাজ, অপরের দোষ বর্ণনা করা একটা গুনাহের কাজ, আর এই গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত হয়ে গিয়েছি।
আল্লাহ তাআলা বলেছেন গোপন রাখার জন্য, যে আমরা যদি প্রকাশ করি দোষ ত্রুটির পিছিয়ে লেগে থাকি, তাহলে সে কোনোদিন নিজেকে সংশোধন করার সুযোগটা মিলবে না,
মিলবে না,
পরের পিছিয়ে পড়তে পড়তে চলতে চলতে একদিন নিজে ধ্বংসের মুখে পতিত হবে। তো ওই ধ্বংসের পথে পতিত হওয়ার আগে যেন সে নিজের দোষগুলো, ত্রুটিগুলো বের করতে পারে। একটা বিষয় এমনই রয়েছে, যে মানুষের ভুল ত্রুটিগুলো চোখে বেশি পড়ে তার জন্য শিক্ষণীয় বিষয় বেশি রয়েছে। কেমন, যদি কোনো ব্যক্তি তৃতীয় পক্ষের ভুল ত্রুটি কিংবা দোষ কিংবা আপনার গুণা দেখতে পাচ্ছে, তখন তার এই ব্যাপারে অনুধাবন করা দরকার, এই গুণা কি আমার মধ্যে রয়েছে কিনা,
আমার মধ্যে আছে কিনা,
একটা নিজের সংশোধনের বড় একটা ব্যবস্থাপত্র মিলে যায়। যে ভুল কাজগুলা আমার পাশের ব্যক্তি করে, তো এই কাজটা আমি করি কিনা, এই ভুলটা আমি করি কিনা, তার যে বদ স্বভাব রয়েছে এই স্বভাবটা আমার রয়েছে কিনা, কেউ দোষ ত্রুটির কারণে কিংবা বিভিন্ন মুসিবতে পড়ে কিংবা কেউ লাঞ্ছিত হয়েছে, তখন আল্লাহ দরবারে তা আমার তওবা করা দরকার, আমারই ফরিয়াদ করা দরকার, আল্লাহ আমার চোখের সামনে কতই না মানুষ লাঞ্ছিত হচ্ছে, গুনাহের দিকে
ধাবিত
হয়ে যাচ্ছে, অন্ধকারের মধ্যে ডুবে যাচ্ছে, গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ তুমি এখন আমাকে তৌফিক দিস, আল্লাহ এই ধরনের গুনাহ থেকে তুমি আমাকে হেফাজত করো, এই ধরনের লাঞ্ছিত হওয়া থেকে তুমি আমাকে হেফাজত
করো,
আল্লাহ তুমি আমার, তুমি আমাকে রক্ষা করো। তো আরেকজনের দোষ ত্রুটি দেখে নিজের জন্য আল্লাহর দরবারে ইস্তিগফার করা, আল্লাহর দরবারে ফরিয়াদ করা, এটা তো বড় একটা সুবর্ণ সুযোগ। এই সুযোগটা যদি কেউ কাজে লাগাতে পারে, সে তার কামিয়াবি হয়ে যাবে। আর যদি সেটা না করে, শুধু মানুষের পিছিয়ে লাগে থাকে, তাহলে সব কিছু বরকত। যেমন আমাদের উচিত মানুষের দোষ ত্রুটিগুলো গোপন রাখা। যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইয়ের সাথে ভাই ভাই, এক মুসলমান অপর মুসলমান ভাই ভাই না তার উপর অত্যাচার করে আর না তাকে একা অসহায় অবস্থায় ছেড়ে দেয়,
ছেড়ে দেয়,
আর যে ব্যক্তি তার ভাইয়ের অভাব পূরণ করবে আল্লাহ পাক তার অভাবকে পূরণ করে দিবেন।
সুবহানাল্লাহ।
আর যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্টকে দূর করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্টগুলো দূর করে দিবে। যে মুসলমান ভাই ভাইয়ের দোষ ত্রুটি গোপন করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষ ত্রুটিগুলো গোপন করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেটা হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি তার ভাইয়ের দোষ দেখে তা গোপন রাখে তবে কিয়ামতের দিন তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের এলান করে দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কার জন্য? যে ব্যক্তি তার ভাইয়ের দোষ ত্রুটি দেখার পর সেটা কি গোপন
গোপন রাখে,
যারা গোপন করবে ইনশা আল্লাহ তাআলা তারা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে নিয়ামত পাবে। সর্বোচ্চ পুরস্কৃত কি হবে? যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করে দিয়েছেন তিনি জান্নাতে প্রবেশ করবেন।
সুবহানাল্লাহ।
জান্নাতে কে প্রবেশ করতে না চায়? তো যদি জান্নাতে প্রবেশ করতে চাই, মুসলমান ভাইয়ের দুষ্ত্রুটিগুলো আমরা গোপন করব। শুধু তাই নয়, যারা দুষ্ট্রুটি অন্বেষণ করে, দুষ্ট্রুটি অন্বেষণ করে যদি সেই ঘরের মধ্যেও বসে থাকে, কিভাবে সে লাঞ্ছিত হবে? সেও লাঞ্ছিত হবে, মনে করছে আমি তো মানুষের সামনে যাই না, আমি আর কি লাঞ্ছিত হব। বরঞ্চ এমন নয়, আবু দাউদ শরীফের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে ওই সকল লোকেরা যারা মুখে ইসলাম গ্রহণ করেছ ও ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি, মুসলমানদের গীবত করো না, তাদের গোপন বিষয়ে অন্বেষণ করো না।
আল্লাহ আল্লাহ আল্লাহ।
কেননা যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের গোপন বিষয় অন্বেষণ করে আল্লাহ পাক তার গোপন বিষয় প্রকাশ করে দিবেন, আর আল্লাহ পাক যার গোপন বিষয় প্রকাশ করে দিবেন তাকে অপমানিত করে দিবেন,
অপমানিত করবেন।
শুধু তাই নয়, যদিও সে তার ঘরের ভিতর থাকে,
আল্লাহ আল্লাহ,
যদি তার ঘরের ভিতরেও থাকে
তারপরেও
আল্লাহ তাআলার পক্ষ থেকে সে অপমানিত হয়ে যাবে, লাঞ্ছনার শিকার হবে। এমন লাঞ্ছনা পৃথিবীর বুকে অনেকে রয়েছে, অপরের ত্রুটি দেখে হাসি তামাশাকারী, অপরের মুসিবত দেখে যারা বাকবিতণ্ডকারী, অপরের সমস্যা দেখে যারা মজা নেওয়া ব্যক্তি, অপরের সমস্যা দেখে যারা মানুষের কাছে ভুল ত্রুটি বেরিয়েছে। একটা দেখুন না, মানুষ হিসেবে মানুষ হয়তো কারো ব্যাপারে কেউ গীবতের গুনাহ করেছে, এবার আমি থাকে ওই যে তার গীবতটাকে আবার চারিদিকে আরো গীবত করে করে
ছড়িয়ে দিলাম,
কেউ হয়তো কুদৃষ্টি দিয়ে দিয়েছে আল্লাহ তাআলার দরবারে, সে তো তওবা করে নিয়েছে, এখন তার যে এই যে গোপন বিষয় যে আমি যে মানুষের সামনে প্রকাশ করে দিচ্ছি, বরকতে কি হচ্ছে? গুনাটা কত মানুষের কাছে যাচ্ছে,
আমিও তো গুনাহগার।
এখন তো মানুষ তো বলে না ভাইরাল করা, কিভাবে ভাইরাল করবো মানুষের দুষ্ত্রুটিগুলো? যদি ভাইরাল করতে পারে সে মনে করে নিজেকে অনেক কিছু, সে অনেক কিছু করে ফেলেছে। তুমি এমন কিছু করেছো যেটা তোমার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তুমি তোমার জন্য প্রতিবন্ধকতা হয়ে যাবে,
বাধা হয়ে
দাঁড়াবে, তুমি অনেক ভালো কাজ করে নাই।
নাইম ভাই, এই জিম্মাদারি আমাদেরকে কে দিয়েছে? এই দায়িত্বটা আমাদেরকে কে দিয়েছে যে অপর মুসলমানের আল্লাহর একজন বান্দার দোষগুলো আমি খুঁজবো, খুঁজে বের করব, এরপরে সেখান থেকে পয়েন্ট বের করব, পয়েন্ট বের করার কারণে এরপরে তার এই এই ভুলের কারণে কোন কোন ক্ষতি তার রয়েছে সেগুলো বের করব, আচ্ছা এই দোষটা আমি কার কাছে বললে তার সবচাইতে বেশি ক্ষতি হবে, এই যে একটা জিম্মাদারি, একটা দায়িত্ব, কে দিয়েছে দায়িত্বটা আমাদেরকে? হেসান ভাই,
অবশ্যই শয়তান দিয়েছে,
অবশ্যই শয়তান দিয়েছে। আমি দেখলাম সত্যি হেসান ভাই, একজন মানুষ, ভদ্র মানুষ, সে কোনো ভেজালে নেই, ভদ্র মানুষ, তার দোষ বের করা, বের করে ওই দোষ থেকে পয়েন্ট বের করা, এই এই দোষের মধ্যে এই পয়েন্টগুলো বের করতে পারলে তার ক্ষতি বেশি হবে, আচ্ছা এই দোষটা কার কাছে বলতে পারলে তার আরো বেশি ক্ষতি হবে, বসে বসে শয়তানি বুদ্ধি, এই জিম্মাদারি দায়িত্বটা আমাকে কে দিল?
আসলে দোষ গোপন করা কিন্তু অনেক ফজিলত, আজকে আমরা
শ্রবণ করলাম,
তো যেই বিষয়ে ফজিলত বেশি শয়তান কিন্তু ওইটার বিষয়ে বেশি লেগে থাকে, যেন বান্দাকে এই ফজিলত থেকে কিভাবে
বঞ্চিত রাখা যায়,
বঞ্চিত করা যায়। আর এই বিষয়গুলি আপনি যেটা বললেন যে খুঁজে খুঁজে পয়েন্ট আকারে মানুষদের, এটা অনেকে গর্ব মনে করে, যে আমি গর্বের সাথে, আবার অনেকে এটাও বলে যে ওই ব্যক্তির কাছে গেলে সব আপডেট নিউজ পাওয়া যাবে, কে কি কোথায় কি করছে, কি অপকর্ম করছে, কি দোষ ত্রুটি করছে, তার কাছে যাও ভালো আপডেট নিউজ পাবা। দেখেন মানুষ মানে আজকে কোথায় চিন্তা ভাবনা কোথায় চলে গেছে। আজকে দেখেন যার আমরা দোষগুলি বলছি বা যার গীবত আমরা করছি, বরঞ্চ কি হবে যে কাল কিয়ামতের দিন আমার আমলনামা থেকেই তাকে দিয়ে দিতে হবে। আমার আমল আছে কিনা আমি জানি, আমারই তো আমলনামা নেই, আমি কি দিব?
আমি তো নেকি শূন্য,
আমারই তো নেকির প্রয়োজন হবে। তো এর জন্য শেখ আব্দুল ওয়াহাব শারানি রাহমাতুল্লাহ আলাই তিনি বর্ণনা করেন যে আমার ভাই আফজালউদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন যে নেক আমল অধিক হারে করে থাকি যাতে কিয়ামতের দিন আমার নিকট আমলনামায় কিছু না কিছু অবশিষ্ট থাকে যা ওই সব লোকদেরকে দিতে পারি যাদের আমার দায়িত্বে যে সম্পদ বা সম্মানের কিছু দাবি রয়েছে। তো এর জন্য আমাদের নেক আমল অধিক হারে করা, যখন বান্দা নেকির কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে তখন তো মানুষের দোস্তটি খোঁজার টাইমই সে পাবে না। তো এর জন্য আমাদের ব্যস্ত থাকতে হবে নেকির কাজের মধ্যে। এবং যারা মিথ্যা অপবাদ দেয়, একটা হচ্ছে যেটা দোষ করেছে সেটা তো মানুষের কাছে প্রকাশ করে, আরেকটা বিষয় আছে যারা দোষ করেনি তারপরও মানুষ
দোষরূপ দোষ তাদের দোষটা বানিয়ে বলা।
তো এই বিষয়ে অনেক যেমন হাদিসের বাগের মধ্যে আসছে যে মানুষের উপর গুনাহের অপবাদ দাতার আজাবের একটি ভয়ানক যে হাদিসে পাক, যেটা নবিয়ে পাক ইরশাদ করেন যে হুজুর সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখা কয়েকটি দৃশ্য বর্ণনা করার পর এটাও ইরশাদ করেন যে কিছু লোককে জিহ্বা দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছিল। আমি জিব্রাইল আলাইহি সালামকে তাদের সম্পর্কে জিজ্ঞাসা করলাম যে এরা কারা।
আল্লাহ আল্লাহ,
জিব্রাইল আমিন আলাইহিস সালাম তিনি বললেন এই সমস্ত লোক তারা মিথ্যা অপবাদ দিত। আল্লাহ আল্লাহ, নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও এক জায়গায় ইরশাদ করেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ বর্ণনা করলো যা তার মাঝে নেই, তবে আল্লাহ পাক তাতে ততক্ষণ পর্যন্ত দোজকের কাদা পুঁচ ও রক্তের মধ্যে রাখবেন যতক্ষণ না সে তার বলা কথা থেকে বের হয়ে আসবে না।
আল্লাহ আল্লাহ, যতক্ষণ তওবা না করবে,
তওবা না করবে ওই কথা থেকে বের হয়ে না আসবে। আজকে দেখেন আমার ঘর থেকে আমরা যদি চুরি করি, নিজ সন্তান এমনও মাযাল্লাহ নাফরমান কিছু সন্তান আছে যারা নিজ পিতামাতার দোষগুলি তার বন্ধু বান্ধবের কাছে যে প্রকাশ করে যে আমার মায়ের এই দোষ হয়েছে বা আমার মা তো বাবার সাথে
বলা হতো না। হেসান ভাই কি এমন একটা জমানা আসবে সে বন্ধুকে নিজের বাবার চাইতে আপন মনে করবে। ওই জমানা আসবে, এমন লেখা
ওই জমানা এখনো মাযাল্লাহ অনেক আড্ডা মহলে বন্ধু মহলের মধ্যে দেখা যায় যে তার পিতা মায়ের সাথে খারাপ ব্যবহার করছে, মা পিতার সাথে খারাপ ব্যবহার করছে, তাদের পরিবারের মধ্যে অশান্তি, এটাও বন্ধু মহলের
কাছে বলে দেয়।
আচ্ছা, স্ত্রী তার নিজ পরিবারের কাছে তার স্বামী যিনি আছে ওনার খারাপ দোষগুলি বর্ণনা করছে। অনেকে দেখবেন যে আজকে সমাজে অনেক উদাহরণ এরকম আসে যে অনেকে প্রশ্ন করে, যেমন নতুন বিবাহ হলো কোথাও কেউ জিজ্ঞেস করলো যে নতুন স্বামী কেমন, শ্বশুর বাড়ির মানুষ কেমন হয়েছে,
দোষগুলো শুনতে চায়,
দোষগুলি শুনতে চায়। দেখেন ওই ধরনের মানুষের অবস্থা কি হবে।
আবার ওই সকল লোক যারা শুনে নতুন বিবাহর পরে সম্পর্কে জড়ানোর পরে যে সকল এই রকমের লোক আছে যাদেরকে শয়তানের পক্ষ থেকে জিম্মাদারি দেওয়া হয়েছে দোষগুলো খোঁজার জন্য, তারা আবার দোষগুলো শুনে খারাপ পরামর্শ দেয়। তারা করলে তুইও করবি, তুই এবার তোমার অধিকার আছে ওই বাড়িতে, তারা যদি তোমার সাথে কিছু করে তুমিও করবে,
এভাবে না করলে পরিবারে
থাকতে পারবে না, তুমি তোমাকে করতে হবে এভাবে। আল্লাহ আল্লাহ,
আজকে দেখেন এই দোষের কারণে আজকে প্রতিটা পরিবার দেখেন
অশান্তি আর অশান্তি,
মানে অনেক পরিবার আজকে ডিভোর্সে দেখবেন একটা অন্যতম কারণ হচ্ছে এই যে দোষগুলি বের করা এবং গীবত করা। আজকে অসংখ্য আজকে যখন কোনো স্বামী তার ঘরের মধ্যে যায়, প্রথমেই ঘরে ঢোকার সময় দেখবেন মা তার ওয়াইফের নামে স্বামীর কাছে আগে থেকে কথা বলে রাখে যে আজকে তোমার ওয়াইফ এগুলি করেছে। আবার ওয়াইফও দেখবেন যে ঠিক অনুরূপভাবে ঘরে যাওয়ার পর তার মায়ের যেই অর্থাৎ শাশুড়ির যেই দোষগুলি এগুলি কি বয়ান করা শুরু করে দেয়। আজকে কোন পরিবার বাদ আছে? আজকে অনেক সময় মনে হয় আমার পরিবার, আজকে যদি একটা পরিবার হতো আমির আহলে সুন্নাহ রিসালা বানাতেন না। আজকে সারা দুনিয়ার মধ্যে বেশিরভাগ পরিবারগুলি ধ্বংস হয়ে যাচ্ছে অন্যের দোষগুলি প্রকাশ করার কারণে। এর জন্য আজকে আমির আহলে সুন্নাত প্রতিটা মুসলমানের সংসদের জন্য এই রিসালাগুলি আমাদেরকে উপহার দিয়েছেন যেন আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। আর জাকির ভাই, এক ব্যক্তি অনেক আগে আমাকে একবার এক মুরব্বি বলেছিলেন যে এই ধরনের যে গুনাহগুলি আছে কি করে বাঁচবো। তো আসলে আমার যতটুকু জেহেনে ছিল আমি তাকে পরামর্শ দিলাম যে আপনি নেকির কাজে ব্যস্ত হয়ে যান, দাওয়াতি ইসলামের যে 12 দিনই কাজ, আসলে দেখবেন যে এই দিনই কাজের মধ্যে নিজেকে ইনভলভ রাখবে, ব্যস্ত হয়ে যাবে, সে তো নিজেকে নিয়ে নিজে মানে সংশোধনের চিন্তায় ব্যস্ত হয়ে যাবে। যেটা নাইম ভাই শুরুতে বলেছিলেন যে যারা আল্লাহ তাআলার মহব্বতের ভালোবাসার স্বাদের মধ্যে ডুব দেয় তারা নিজের দোষগুলি নিয়ে সারাক্ষণ অন্বেষণ করে যে আমার মধ্যে আজকে হায় এই গুনাহ হয়েছে, আমার মধ্যে ওই দোষটা প্রকাশ পাইছে। আমির আহলে সুন্নাত আমাদেরকে নেক আমল রিসালা দিয়েছে, যদি আমরা এটা পূরণ করি পারি, নিজের দোষ নিজে দেখতে পারবো, অন্যের দোষ আমাদের কি?
আমি যখন আমার কাজে ব্যস্ত না, তখন শয়তান আমাকে তার কাজে ব্যস্ত করে দেবে। আমি যখন আমার কাজে ব্যস্ত থাকবো, আমার হাতে সময় কোথায়? আমার তো সময় নেই, আমি নিজের কাজ করব, নিজের জব সামাল দেব, নাকি অন্যের দোষগুলো খুঁজে বেড়াবো? তো যখন আমি নিজের কাজ থেকে শয়তান আমাকে বিরত করে দেয়, আরে এই কাজ তো কালকেও করতে পারবে, আজকে যাও না একটু ঘুরে দেখো কে কি করছে আজকে, তাদের দোষগুলো দেখে আসো। তো এটাই হয় থাকে, যখন আমার কাছে কোনো কাজ নেই, আমি একজন বেকার মানুষ, তখন অপর মানুষদের দোষগুলো আমার চোখের সামনে চলে আসে। আর আমি যখন ব্যস্ত হয়ে যাব নিজের কাজে, নিজের ইবাদতে, নিজের তেলাওয়াতে, নিজের জিকিরে দুরুদে, তখন আমি ব্যস্ত, আমি অপর ব্যক্তির দোষ খোঁজার সময় নাই। আমি এত ব্যস্ত যে আমার এই কাজটা আজকে রয়ে গেছে, আমি এত ব্যস্ত আমার এই কাজটা পেন্ডিং হয়ে গিয়েছে, নিজেকে ব্যস্ত করে দেই। যখন আমি নিজেকে ব্যস্ত করতে পারবো, তখন অপর ব্যক্তির দোষ খোঁজার আমার হাতে কোনো সময় থাকবে না। আমরা কি করি, আমরা নিজের কাজগুলোকে পেন্ডিং করে রেখে, ঝুলিয়ে রেখে, এরপর অপর ব্যক্তির দোষগুলো খোঁজাখুঁজি শুরু করে দেই। তো এটা শয়তানের এক কুমন্ত্রণা, শয়তানের ধোঁকা, যাতে করে আমরা গীবতের মধ্যে জড়িয়ে যেতে পারি।
ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি বলেন যে কতই না সুন্দর চেহারা, সুন্দর শরীর, মিষ্ট ভাষা, কাল কিয়ামতের দিন এরা জাহান্নামের মধ্যে চিৎকার করতে থাকবে, যারা দস্তুরটিগুলি দুনিয়ার মধ্যে প্রকাশ করে দেয়।
এত সুন্দর চেহারা, এত মিষ্টি ভাষা, আসলে মিষ্টি ভাষা বলতে আপনার এই যারা দোষ বয়ান করে না, এদের ভাষাটা একটু
খুব সুন্দর, হ্যাঁ মিষ্টি হয়ে থাকে।
তার কারণটা কি জানেন, আমি যদি একজনের ভুল কারো কাছে প্রকাশ করতে যাই, তো তাকে ভুলটা মেনে যে সেজন্য ভুলটা মেনে নেয়, হ্যাঁ এই ব্যক্তি যে বলছে সে সত্য বলছে, এই কারণে তার মধ্যে একটু মিষ্টতা লাগিয়ে, সুন্দর করে গুছিয়ে, কিছু কিছু ভাব জমিয়ে, এরপরে কথাটা উপস্থাপনা করতে হয় সামনের ব্যক্তিকে, যাতে করে সে ভুলটাকে তাড়াতাড়ি মেনে নেয়। এটাও শয়তানের এক ধোঁকা আমাদের জন্য। আল্লাহ তাবারক তাআলা এমন ধরনের কাজকর্ম থেকে আল্লাহ আমাদেরকে হিফাজত দান করুক, যে রিসালা, যে কিতাব থেকে আজকের আমরা বয়ান করলাম, দোষ গোপন করে জান্নাত লাভ করি, এই রিসালাটা আমরা অধ্যয়ন করি। অধ্যয়ন করলে আমরা আরও অনেক কিছু জানতে পারবো, অনেক মাদানী ফুল আমাদের সামনে আসবে, আমরা শিক্ষা অর্জন করতে পারবো ইনশা আল্লাহ তাআলা। আগামী আবারও রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে উপস্থিত হব, নতুন একটি বিষয় থাকবে, আলোচনা করব, আপনারাও সাথে থাকবেন আশা রাখি। আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সালাওয়াত সালাম। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সালাওয়াত সালাম। আরশে আজমের তারকা, আরশে আজমের তারকা, সালাওয়াত সালাম। শ্রেষ্ঠ বাদশাহ, সালাওয়াত সালাম। ফেরেশতারা পড়েন দরুদ, সকলে নবীর প্রতি। ফেরেশতারা পড়েন দরুদ, আল্লাহ তাআলার আদেশে। ফেরেশতারা পড়েন দরুদ, আল্লাহ তাআলার আদেশে। পড়িব না কেনইবা আমরা, পড়িব না সালাতু আসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।